চরিতকথা গ্রন্থের দ্বিতীয় প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12 বৎসর অতীত হইল বঙ্কিমচন্দ্র তাঁহার শ্যামাঙ্গিনী জননীর অঙ্কদেশ শূন্য করিয়া চলিয়া গিয়াছেন। 1312 সালের 26শে চৈত্র 1312 সালের 26শে চৈত্র ক্লাসিক থিয়েটারে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে আহূত স্মৃতিসভায় বঙ্কিমচন্দ্র সম্বন্ধে এই নিবন্ধটি লেখক কর্তৃক পঠিত হয়। তাহলে 1312 বঙ্গাব্দের 26শে চৈত্র কলকাতার ক্লাসিক থিয়েটারে বঙ্কিমচন্দ্রের মৃত্যুর 12 বছর পরে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে যে স্মৃতিসভাটির আয়োজন করা হয়েছিল সেই সভায় বঙ্কিমচন্দ্র সম্বন্ধে বর্তমান নিবন্ধটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পাঠ করেছিলেন। তিনি বলছেন, এতদিন আমরা তাহার স্মৃতি সম্মানার্থ কোনরূপ আয়োজন আবশ্যক বোধ করি নাই। এটা খুবই দুর্ভাগ্য যে বঙ্কিমচন্দ্রের মৃত্যুর 12 বৎসর পরে একটি স্মৃতিসভার আহ্বান করা হয়েছে। অনেক আগেই এরকম স্মৃতিসভা আহ্বান করা উচিত ছিল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। বঙ্কিমচন্দ্রের প্রতি আমাদের কর্তব্য বুদ্ধি যে এতদিন জাগে নাই তাহা আমাদের অবস্থার পক্ষে স্বাভাবিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রবন্ধেও আমরা লক্ষ্য করেছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধেও আমরা লক্ষ্য করব, আমাদের এই বাঙালি জাতি এবং এই বাঙালি জাতির আত্মমর্যাদা বোধ এবং আত্মগরিমা সম্পর্কে রামেন্দ্র সুন্দর বিশেষ শ্রদ্ধাজনক কোন মনোভাব পোষণ করেননি। অধঃপতিত একটা জাতি আমরা সম্ভবত আজ এই রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রবন্ধ রচনার 100+ বর্ষ অতিক্রম করে আরো বেশি অধঃপতিত হয়েছি। তবু তার মৃত্যুর 12 বৎসর পরে, বঙ্কিমচন্দ্রের মৃত্যুর 12 বৎসর পরে প্রথম স্মৃতিসভাটি আহ্বান করার মধ্যে বাঙালি জাতির এক ধরনের জাতীয় লজ্জার পরিচয় মেলে। তবু 12 বৎসর পরে যদি সেই কর্তব্য বুদ্ধি জাগিয়া থাকে, সেই প্রবুদ্ধি সাধনে আমাদের কৃতিত্ব বিচার্য বিষয়। এই ভুলক ছাড়াও অধ্যাত্ম জগতে আরো অনেক লোকের কথা কল্পনা করা হয়। ভূর লোক যেমন এই পৃথিবী, সেই রকম ভুবহ লোক, সেই রকম স্বর লোক, সেই রকম মহলোক, সেই রকম তপলোক, এইরকম একাধিক ঊর্ধ্বতর জগৎ এই পৃথিবীর ঊর্ধ্বে আছে, এরকম কথা আমরা আমাদের ভারতীয় ধর্মশাস্ত্রে পেয়েছি। বঙ্কিমচন্দ্র আজ তার মৃত্যুর পর স্বয়ং কোন তপলোকে বা সত্যলোকে অবস্থিত হইয়াও অর্থাৎ পৃথিবীর অনেক ঊর্ধ্বের কোন জগতে তিনি থেকে মর্তলোকে তার দুঃখিনী জননীকে আজও ভুলিতে পারেন নাই। কেননা আমরা জানি বঙ্কিমচন্দ্রের এই দেশের প্রতি ভালোবাসা অপরিসীম ছিল। অপরিসীম না থাকলে তার পক্ষে কখনো আনন্দমঠের মতন মহাগ্রন্থ রচনা করা সম্ভব হতো না। তা তিনি সেই মহর লোকে অথবা তপলোকে অথবা সত্যলোকে অবস্থিত হইয়াও মর্তলোকে তার দুঃখিনী জননীকে আজও ভুলিতে পারেন নাই। সেইখানে বসিয়া তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তহি প্রাণা শরীরে বলিয়া কাতর কণ্ঠে গান গাহিতেছেন। আর মানবের অশ্রুতিগোচর সেই সঙ্গীত সপ্তকোটি কণ্ঠে কলকল নিনাদ উত্থাপিত করিয়া বঙ্গভূমিকে জাগ্রত করিয়াছে। আমাদের কর্তব্য বুদ্ধি আজ যদি জাগিয়া থাকে, স্বয়ং বঙ্কিমচন্দ্রই আমাদিগকে জাগাইয়াছেন। আমাদের উহাতে কোন কৃতিত্ব নাই। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, তহি প্রাণা শরীরে, এই যে পংক্তিটির কথা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী উল্লেখ করেছেন, হয়তো তোমরা জানো অথবা দুর্ভাগ্যজনক ভাবে জানো না, এটি আমাদের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গানের অংশ। এবং এই বন্দে মাতরম এই গানটি প্রথম এই আনন্দমঠ উপন্যাসে ভবানন্দের কণ্ঠে উচ্চারিত হয়েছিল। বঙ্কিমচন্দ্রের এই কাতর প্রার্থনা, তার এই অসামান্য দেশপ্রেম, হয়তো আজ আমাদের চিত্তকে জাগ্রত করেছে। হয়তো আমরা বঙ্কিমচন্দ্রের স্মরণে এবং মননে এই সভার আয়োজন করেছি, এর জন্যে যদি কোনো কৃতিত্ব থেকে থাকে তবে সেই কৃতিত্ব আমাদের নয়, সেই কৃতিত্ব স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, যিনি আজীবন এই জাতীয় চিত্ত এবং চরিত্রকে উদ্বুদ্ধ করবার জন্য প্রয়াসী থেকেছেন। কেবল তাঁরই একথা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই প্রবন্ধটির প্রথমেই উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন যে যারা এই উপাসনার, যারা এই সভার, যারা এই অনুষ্ঠানের আয়োজন আজ করেছেন এবং সাংবৎসরিক অর্থাৎ বছরে বছরে এই অনুষ্ঠানকে উদযাপন করতে চেয়েছেন, তারা কি কারণে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর উপরে এই অনুষ্ঠানের প্রধান ভার অর্পণ করেছেন তা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জানেন না। আমার প্রতি তাহাদিগের এই অহৈতুক শ্রদ্ধার পরিচয় পাইয়া ও বঙ্কিমচন্দ্রের প্রতি আমার ভক্তি প্রকাশের অবসর লাভ করিয়া আমি যুগপদ গর্ব আনন্দ অনুভব করিতেছি। কিন্তু সেই সঙ্গে তিনি বলছেন, হয়তো যোগ্যতর কোনো মানুষকে এই দায়িত্ব দিলে পরে আরো ভালো হতো। আমরা যদিও রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর তার মহাশয়ের যোগ্যতা সম্পর্কে কিছুমাত্র সংশয় প্রকাশ করি না, কেননা তিনি যে শুধু বৈজ্ঞানিক ছিলেন, বিজ্ঞানের অধ্যাপক ছিলেন, বিজ্ঞান চিন্তক ছিলেন তাই নয়, দার্শনিক চিন্তা এবং সাহিত্য শিল্পচিন্তায় এই 19 শতকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর তুল্য মনীষী মানুষ খুব কমই আবির্ভূত হয়েছেন। যদিও তিনি বলছেন যে আরো কোন যোগ্যতার পাত্রে দায়িত্ব অর্পণ করা যেত, তিনি যে কেবল বিনয় প্রকাশের জন্য কথা বলছেন তা নয়, বঙ্কিমচন্দ্র যে বিস্তীর্ণ বঙ্গ সাহিত্যের ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করিয়া তাহার সহবর্তী ও পরবর্তী অনুচরগণের পথপ্রদর্শক হইয়া গিয়াছেন। আমিও সেই বঙ্গীয় সাহিত্য ক্ষেত্রের এক প্রান্তে এক সংকীর্ণ পথ আশ্রয় করিয়া মন্দ গতিতে ধীরে ধীরে পদক্ষেপে সাহসী হইয়াছি। ইহাই আমার জীবনের কাজ এবং ইহাই আমার জীবিকা। তিনি লেখক, লেখাকে তিনি কেবলমাত্র তার বৃত্তি বলে মনে করেন না, তিনি মনে করেন এই সাহিত্য রচনা তার কর্তব্য এবং বঙ্কিমচন্দ্র যে পথ রচনা করে গিয়েছিলেন সেই পথেরই একটি প্রান্ত ধরে তিনিও এগিয়ে চলেছেন। কিন্তু বঙ্কিমচন্দ্র তাহার প্রতিভার অত্যুজ্জ্বল আলোকবর্তিকে হস্তে করিয়া সাহিত্য ক্ষেত্রের যে যে অংশ প্রদীপ্ত করেছিলেন সেই সেই অংশে আমার প্রবেশ নিষেধ। বলেছেন, বঙ্কিমচন্দ্রের মতন অসামান্য মনীষা আমার নেই। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বলছেন, তার মতন সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনার দক্ষতা, প্রতিভা বা অধিকার আমার নেই। তার মতো উপন্যাস আমি রচনা করতে পারি না। তাই সাহিত্য ক্ষেত্রের যেসব প্রদীপ্ত অংশে তিনি একদিন বিচরণ করেছিলেন আলোকবর্তিকা হাতে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মনে করছেন তার সেখানে প্রবেশাধিকার নেই। তিনি দূর থেকে তার দীপ্তিতে মুগ্ধ হয়েছেন মাত্র। কিন্তু বঙ্কিমচন্দ্রের ভাগ্যবান সহচরগণের অনুচরগণের পদাঙ্ক অনুসরণ করবার যোগ্যতা তার নেই। তবু আজিকার এই আয়োজনের অনুষ্ঠাতা যারা, তারা যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে আহ্বান করেছেন সেই অনুগ্রহ জন্য অকপট কৃতজ্ঞতা স্বীকারে আমি বাধ্য আছি। কিন্তু আমি আশা করি যে আপনারা তাহাদের পাত্র নির্বাচনে বিষয় বুদ্ধির প্রশংসা করিবেন না। বাঙালির জীবনের উপরে বঙ্কিমচন্দ্র কত দিকে কত উপায়ে প্রভুত্ব বিস্তার করিয়াছেন তাহা আমরা জানি। এই যে আমাদের এই বঙ্গজীবন, আমাদের এই যে বঙ্গভূমি, আমাদের এই বাংলা সাহিত্য এবং আমাদের এই বাংলা সংস্কৃতি, তাতে বঙ্কিমচন্দ্রের প্রভাব কেবল অপরিমাপ্য, শুধু তাই নয় অপ্রতিহত। বাংলার বাহিরে সম্ভবত তিনি বাংলার স্যার ওয়াল্টার স্কট মাত্র। স্যার ওয়াল্টার স্কট, ইনি স্কটল্যান্ডের এক বিখ্যাত উপন্যাসিক। 18th শতাব্দীর শেষ ভাগে তার জন্ম, 1778 সালে, 1834 সাল অর্থাৎ 19th শতাব্দীর প্রথমার্ধের দীর্ঘকাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন এবং এই স্কট রচিত বিখ্যাত উপন্যাস আইভ্যানহো, স্কট রচিত বিখ্যাত স্যার ওয়াল্টার স্কট রচিত আইভ্যানহো উপন্যাসটি পৃথিবী বিখ্যাত। এবং কেউ কেউ মনে করেন, সমালোচকরা মনে করেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যেও তার প্রভাব আছে। তার অনুকরণ নয়, তার অনুসরণ আছে। এবং এই কারণে বাংলার ওয়াল্টার স্কট হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি পরিচয় বাংলার বাইরে আমরা দেখতে পাই। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্রের সঙ্গে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর পরিচয় অত্যন্ত অল্প বয়সে হয়েছিল। যখন তার 8 বছর মাত্র বয়স, তখন বঙ্গদর্শনে বীজবৃক্ষ উপন্যাসটি প্রকাশিত হচ্ছিল এবং এই বিষবৃক্ষ উপন্যাস বঙ্গদর্শনের কয়েকটি সংখ্যা থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী পড়ে ফেলেছিলেন। সেই বয়সে বিষবৃক্ষের সাহিত্য রসের কিরূপ আস্বাদ অনুভব করিয়াছিলাম তাহা ঠিক মনে নাই, তবে এ কথা বেশ মনে আছে যে পাঠশালায় গিয়া তারিণীচরণ চট্টোপাধ্যায় প্রণীত ভূগোল বিবরণের ভারতবর্ষের অধ্যায়ে গঞ্জাম গঞ্জাম চত্তরপুর চত্তরপুর মসলিপটম মসলিপটম আরকট আরকট মাদুরা মাদুরা টিনিভেরি টিনিভেরি মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা অঞ্চল যেগুলো ভূগোল বয়ে পাওয়া যায়, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার শৈশবে পাঠশালায় যখন এই তারিণীচরণ চট্টোপাধ্যায় প্রণীত ভূগোল বিবরণ নামক বইটি পড়তেন তখন এই বিচিত্রতর ভারতবর্ষের বিচিত্র স্থানের নাম মুখস্থ করতে করতে এবং সেই নাম মুখস্থতে যখন কোনো ত্রুটি ঘটত তখন পণ্ডিত মশাইয়ের নিকট বেত্রাঘার উপহার পেতে পেতে তিনি কিন্তু এই বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসের কিছু অংশ হয়তো সেই বেত্রাঘাতের শুশ্রূষা হিসাবেই একদিন খুঁজে নিয়েছিলেন। এইসব সুশ্রাব্য নামাবলী আবৃত্তির ত্রুটি ঘটিলে পণ্ডিত মহাশয়ের নিকট বেত্রাঘাত উপহার পাইয়া বাংলা সাহিত্যের প্রতি যে অনুরাগ দাঁড়াইয়াছিল, নগেন্দ্রের নৌকাযাত্রা ও কুন্দনন্দিনীর স্বপ্ন দর্শন নিতান্তই তাহার সমর্থন ও পোষণ করে নাই। আমার বেশ মনে আছে পদ্ম পলাশ লোচনে তুমি কে, এই পরিচ্ছেদের সহিতই আমার তাৎকালিক বিষবৃক্ষ পাঠ সমাপ্ত হয় এবং ওই পরিচ্ছেদের শীর্ষস্থিত সংক্ষিপ্ত প্রশ্নটি মনের মধ্যে বিস্ময় ও কৌতূহলের উদ্রেক করিয়া কিছুদিনের জন্য একটা অতৃপ্ত আকাঙ্ক্ষার সৃষ্টি করে। শৈশবে ওইসব ভূগোল বইয়ের ভারতবর্ষের বিচিত্র স্থানের নামাবলী মুখস্থ করতে করতে পণ্ডিত মশাইয়ের বেত্রাঘাত পেতে পেতে তার মধ্যেই যখন তিনি বঙ্গদর্শনে প্রকাশিত এই বিষবৃক্ষ উপন্যাসের দু একটি পরিচ্ছেদ পড়ে ফেলেছিলেন তখন সেই পরিচ্ছেদ পাঠের অভিজ্ঞতা তার মনের মধ্যে যুগপৎ বিস্ময় এবং মুগ্ধতার সৃষ্টি করেছিল। পদ্মপলাশ লোচনে তুমি কে, এই যে উক্তিটি বিষবৃক্ষ উপন্যাসে আছে, বিষবৃক্ষ উপন্যাসে হীরা উক্তি, বিষবৃক্ষ উপন্যাসে হীরার উক্তি পদ্ম পলাশ লোচনে তুমি কে, প্রথম পরিচ্ছেদে নগেন্দ্রর নৌকাযাত্রা অংশে আমরা এই উক্তিটির সঙ্গে পরিচিত হই। একটু ভুল বললাম, বিষবৃক্ষ উপন্যাসের সপ্তম পরিচ্ছেদ যে পরিচ্ছেদটির নাম পদ্ম পলাশ লোচনে তুমি কে, সেই সপ্তম পরিচ্ছেদটির কথা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এখানে উল্লেখ করেছেন। যে সপ্তম পরিচ্ছেদটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর শৈশবকে অপরূপ মুগ্ধতা এবং বিস্ময়ে অভিভূত করে রেখেছিল। বিষবৃক্ষ উপন্যাসটি যদি তোমরা পড়ো তাহলে তার সপ্তম পরিচ্ছেদে, বিষবৃক্ষ অসামান্য উপন্যাস, তার সপ্তম পরিচ্ছেদে তোমরা এই পদ্মা ও পলাশ লোচনের পরিচয় তোমরা পেয়ে যাবে এবং নগেন্দ্রের নৌকাযাত্রা বলে যে অংশটির কথা উল্লেখ করেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার এই প্রবন্ধটিতে, সেটি বিষবৃক্ষ উপন্যাসের প্রথম পরিচ্ছেদ, যে কথা আগে একটু আগেই আমি বলছিলাম। বিষবৃক্ষ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের নাম নগেন্দ্রের নৌকযাত্রা এবং সপ্তম পরিচ্ছেদের নাম পদ্মপলাশ লোচনে তুমি কে, এবং পদ্মপলাশ লোচনে তুমি কে অপরূপ এই পংক্তিটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী যখন তার শৈশবে পাঠ করেছিলেন তা তার হৃদয়ের মধ্যে যুগপদ বিস্ময় এবং কৌতূহলে উদ্রেক করে কিছুদিনের জন্য একটি অতৃপ্ত আকাঙ্ক্ষার সৃষ্টি করে গিয়েছিল। আজ এই পর্যন্তই।